الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من أدب حسن أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بزرگان محترم গত জুমায় আলোচনা করা হয়েছিল আল্লাহ যে আমাদের প্রত্যেককে পিতামাতা দান করেছেন যাদের ছায়ায় আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, আল্লাহকে চিনেছি, তাদের শুকরগুজারি কি? শুধু মুখে আলহামদুলিল্লাহ পড়ে দিলাম, ঠিক আছে, সেটাও শুকরগুজারি, কিন্তু সেটা পরিপূর্ণ শুকরগুজারি না। পরিপূর্ণ শুকরগুজারি কৃতজ্ঞতা ওইটা যেটা গত জুমাতে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে ওনারা বেঁচে থাকলে সাতটা বিষয় খেয়াল রাখতে হবে, সাতটা বিষয়। আর যদি ওনাদের কেউ চলে যান, একজন বা উভয় দুনিয়ার থেকে চলে যান, তখনও তাদের ব্যাপারে আমরা গাফেল হইতে পারব না। তাদের চলে যাওয়ার পরও সাতটা হক, সাতটা দায়িত্ব আমাদের কাঁধে থেকে যাবে, যেটা আমাদের আজীবন আদায় করতে থাকতে হবে। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ পিতামাতার হক আদায় করতে থাকতে হবে, তাদের জন্য মাগফিরাতের দোয়া, তাদের জন্য সব রিসানি ইত্যাদি, যেটা গত জুমায় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা যতই পণ্ডিত হই না কেন, যতই শিক্ষিত হই না কেন, আমাদের যারা পিতামাতা আব্বু আম্মু তারা পড়ালেখায় আমাদের থেকে কম হইতে পারে, কিন্তু আল্লাহ তাদের ওসিলায় আমাদেরকে দুনিয়ায় আনছেন। দুনিয়াতে আজকে আমরা অনেক কৃতিত্ব দেখাইতেছি, ওসিলা তারা। এই জন্য শিক্ষায় কম না বেশি তা দেখার দরকার নেই, এই হক গুলো আদায় করতে হবে। আমি বলেছিলাম কারোর পিতামাতা যদি কাফের থাকে, ওই পিতামাতার সাথেও শরীয়ত ভালো ব্যবহার করার হুকুম দিয়েছে, তাদের সাথেও দুর্ব্যবহার করা যাবে না, যতদূর সম্ভব তাদের খেদমত করতে হবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। তো কাফের পিতামাতা যদি এই হক থাকে, তাহলে যে পিতামাতা ইসলামের উপরে জীবন কাটাই দিল, আল্লাহর পথে জীবন কাটাই দিল, তাদের হক কত বেশি, এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ছেলেপেলেরাও বুঝতে পারবে, তারাও আমাদের হক আদায় করবে, আমাদের সাথে কোন বেয়াদবি করবে না, খারাপ ব্যবহার করবে না। কালকে এক বুজুর্গ বলতেছিল, তার কাছে একজন উচ্চশিক্ষিত লোক আসে দিন শিখতে, তো তার বাপ মা এটা পছন্দ করে না, বলে কি করতে সময় নষ্ট করো, তুমি কি কম বুঝো নাকি, তোমার কত ডিগ্রি পাস করে আছে, তারা পছন্দ করে না। তো ওই উচ্চশিক্ষিত লোকটা ওই হুজুরের সাথে পরামর্শ করল, হুজুর আমি কি করতে পারি, কি বলতে পারি। তো উনি তাদেরকে বললেন, ওই লোকটাকে বললেন, যে তোমার আব্বা আম্মাকে বলো আপনারা যে শিক্ষা আমাকে দিছেন, ওই শিক্ষা দিয়ে আপনারা কত বড় নেয়ামত, এর কিছুই আমি বুঝতে পারি নাই, আপনাদের পরিচয় আমি জানতে পারি নাই, আপনাদের দাম কত বেশি, আপনাদের হক কত বেশি আমি জানতে পারি নাই, আমি এখন যে আপনাদের খেদমত করি, আপনাদের পায়ের কাছে পড়ে থাকি, আপনারা যে শিক্ষা দিচ্ছেন তার কারণে না, যে হুজুরের কাছে যাইতে মানা করতেছেন ওই হুজুরের শিক্ষার কারণে আপনাদের পায়ের কাছে পড়ে থাকি, আপনাদের পাও দাবাই, আপনাদের পায়ের নিচে জান্নাত মনে করি, তো ওই হুজুরেও ছিলাই, তো তার কাছে যাইতে মানা করতেছেন, তাহলে আমার থেকে কি পাবেন, নাউজুবিল্লাহ, তখন আমি তো আপনার থেকে লাথি মারব, আমি তো আপনার থেকে চিনতে না পারি, আপনাদের দাম জানতে না পারি, তা আপনাদেরকে বেকার মনে করে লাথি মারব, তখন কি হবে। তো এই কথাগুলো শিখাই দিল, দেখলো বলো যে আপনারা কি শিখাইছেন, সেখানে বাপ মাকে চেনার মতো কি আছে, আর হুজুর কি শিখাইছে, সেখানে বাপ মাকে বলা হইতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই বাপ মা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরেই বাপ মায়ের হক, এটা বলা হইতেছে। এই শিক্ষা তো স্কুল কলেজে দেওয়া হয় নাই, তা ওলামায়ে কেরাম দিছে। আজকে ইহুদ খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে গ্রুপ তৈরি করছে, বহুদিন চেষ্টা করার পরে তারা কামিয়াব হয়েছে, মুসলমানরা ব্যর্থ হয়েছে, একটা গ্রুপ সৃষ্টি করছে, চরম ওলামা বিদ্বেষী, যারা ওলামাদেরকে কতল করতে উদ্যত, তারা ওলামাদেরকে মনে করে এরাই সব সমস্যার মূল, নাউজুবিল্লাহ। অথচ ওলামায়ে কেরাম হলো নায়েবে রসুল, নায়েবে রসুল, যাদের ব্যাপারে নবীজি বলেছেন যে আমি যে দিন আনছি এই দিন ওলামায়ে কেরাম দ্বারা কায়েম থাকবে। তিনি ব্যবসায়ীদের প্রশংসা করছেন, যারা সঠিকভাবে ব্যবসা করে। তিনি হাজিদের প্রশংসা করছেন, নবী দিয়ে গাজীদের প্রশংসা করছেন, কিন্তু কাউকে বলেন নাই যে এই গ্রুপটা আমার নায়েব, আমার ওয়ারিস, এদের দ্বারা আমি যে দিন আনছি এটা কায়েম থাকবে। এটা হাজি শব্দের ব্যাপারে বলেন নাই, গাজী শব্দের ব্যাপারে বলেন নাই, তবলিগ ওয়ালার ব্যাপারে বলেন নাই, কারো ব্যাপারে বলেন নাই, শুধু উলামায়ে কেরাম, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এ কথা বলেছেন। এবং তিনি আরো বলেছেন সাহাবায়ে কেরামকে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে সর্বনিম্ন তার মধ্যে আর আমার মধ্যে যে পার্থক্য, সর্বনিম্ন সাহাবি আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে যে পার্থক্য, একজন আলেম আর একজন আবেদ, যে খুব ইবাদত করে কিন্তু এলেম নেই, আলেম হয়নি, তবলিগলা বেশি থেকে বেশি আবেদ হইতে পারে, নামাজ কালাম পড়ে, সে আবেদ। নবীজি বলতেছে একজন সর্বনিম্ন সাহাবি আর আমার মধ্যে যে পার্থক্য, একজন আবেদ আর আলেমের মধ্যে এই পার্থক্য। ইবাদতকারী মুসলমান আর একজন আলেম, তার মধ্যে কি পার্থক্য? একজন সর্বনিম্ন সাহাবি আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে পার্থক্য সেই পার্থক্য। আর এক হাদিসে নবী দিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় সখি দানশীল কে, সবচেয়ে বেশি বড় দানশীল দয়া মায়াওয়ালা কে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানে। আল্লাহ রসুলের হাওয়ালা করে দিলেন। তখন নবীজি বললেন, সবচেয়ে বড় দানশীল স্বয়ং রব্বুল আলামিন, তিনি ওই ব্যক্তিকে খাওয়াচ্ছেন, সুস্থ রাখতেছেন, যে তাকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে গালি দেয়, তাকেও খাওয়াইতেছেন, তার থেকে বড় দানশীল কে হইতে পারে? দুই নম্বরে বললেন, আম্বিয়ায়ে কেরামের জামাত, এদের সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম আছে, আল্লাহর পরেই মখলুকাতের মধ্যে এনারা সবচেয়ে দয়াশীল, এনাদের সমান দয়া, উম্মতের জন্য মায়া, ফিকির, কুরবানি আর কারণ নেই। একদিকে পাথর খাইতেছে আর একদিকে উম্মতের দাওয়াত দিচ্ছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করতেছে। তয়েফে নবীদের পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল, জিব্রাইল আমিন আসলো পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে, হুজুর আপনি পারমিশন দেন, তাইফের দুই পাশে যে পাহাড় আছে এটাকে একত্র করে এগুলিকে পিষে দেওয়া হবে। নবীদি একটু মুখ খুললে তাইফ শেষ হয়ে যেত, নবীদি অনুমতি দেন নাই। তিনি বললেন, যারা আমাকে চিনে নাই তাই আমার সাথে দুর্ব্যবহার করছে। সেই জায়গা কিন্তু এখনো চিহ্নিত আছে, যে জায়গায় নবীজিকে তারা পাথর মারছিল। আল্লাহ আমাকে কয়েকবার সেখানে যাওয়ার তৌফিক দিয়েছে, এখনো চিহ্নিত, জুতা পায়ের সাথে আটকে গেছিল, হুজুরে তাদের জন্য বদ্দোয়া করেন নাই, বরং তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এবং আশাবাদী হয়েছেন যে আল্লাহ এদের আওলাদদেরকে দিয়ে ইসলামের অনেক কাজ নেবেন। তাই হয়েছে। মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু পর্যন্ত বিজয় লাভ করলো, ইসলামী হুকুমত কায়েম করলো পাকিস্তানের সিন্ধু পর্যন্ত, ইসলাম তো সেই নিয়ে আসছে। এই মোহাম্মদ বিন কাসিম কে? ইনি তো তায়েববাসীদের সন্তান। যে তায়েব আল্লাহর নবীকে এত বড় কষ্ট দিছে, তাদের সন্তান ইসলাম আরব থেকে তায়েব সিন্ধু পর্যন্ত নিয়ে আসছে, পাকিস্তান পর্যন্ত নিয়ে আসছে, এবারে ভারত, এবারে বাংলাদেশ। তো নবীজি বললে যে দুই নম্বরে সবচেয়ে বড় দানশীল আম্বিয়া কেরাম, তৃতীয় নম্বরে বললেন ওলামায়ে কেরাম, যারা কোরআন শিখছে, আল্লাহ দিন শিখছে আর মানুষদেরকে শিখাই দিচ্ছে। আল্লাহ দিন নিজেরা শিখছে, আমল করে আর দুনিয়াবাসীকে শিখাই দিচ্ছে। এরা হলো তিন নম্বর দানশীল। এই তিনটাকে নবীজি সিরিয়ালি বয়ান করলেন, আল্লাহ, আল্লাহর পরে নবীগণ, নবীগণের পরে ওলামায়ে কেরাম। এর মধ্যে অন্য কাউকে ঢুকান নাই, কোন হাদি সাহেবকেও ঢুকান নাই, গাজী সাহেবকেও ঢুকান নাই, হ্যাঁ কোন মুবাল্লিগ তবলিগওয়ালাকেও ঢুকান নাই, কাউকে ঢুকান নাই। ওলামা যারা নায়েবে রাসূল, সরাসরি নবীজি যাদের উপরে আস্থা করছেন যে এদের দ্বারা আমার দিন টিকে থাকবে, এই গ্রুপের দ্বারা আমার দিন কেয়ামত পর্যন্ত টিকে থাকবে, আমি যে দিন আল্লাহ থেকে পাইছি, আল্লাহ থেকে আনছি, এই গ্রুপ দ্বারা কায়েম থাকবে আর কারোর দ্বারা না। সাময়িক কিছু হইতে পারে, টুকটাক কিছু হইতে পারে। আর আজকে বলা হয়েছে যে ওলামার দরকার নেই। ইহুদিরা যে দল খাড়া করছে, তারা বলতে যে ওলামা দরকার নেই। ওলামা দরকার নেই, তুমি যে হালাল দাদা হইছ, হারাম দাদা হও নাই, এর পিছনে অবদান কার? ওলামারা যদি তোমার বাপ মায়ের মধ্যে বিয়ে না পড়াই দিত, তুমি তো আজকে হারাম দাদা থাকতে, তোমার কোন পিতৃ পরিচয় থাকতো না। তুমি যে বুক খুলে হাঁটতে তো তোমার বাপের পরিচয় আছে। ওলামাদের অবদান, তোমার অস্তিত্বের পিছনে ওলামাদের অবদান আছে। এবং তুমি যে সুরা কালাম শিখছ, হ্যাঁ তুমি কালেমায়ে তৈয়বা শিখছ, তুমি নামাজ শিখছ, টুকটাক যাই শিখছ, এটা কোন রিক্সাওয়ালার থেকে শেখো নাই, এটা কোন না কোন আলেম ওলামার থেকে শিখছ। এখনো যে নামাজ পড়তেছ পাঁচক্ত, পাঁচক্ত নামাজ পড়তেছ জামাতের সাথে, ওই ওলামার পিছনে পড়তেছ যে ওলামাকে তুমি ২৪ ঘন্টা গালি দিচ্ছ, যে ওলামায়ে কেরামের নামায় গীবত গাইতেছ, তার পিছনে তুমি পাঁচক্ত নামাজ পড়তেছ, তোমার নামাজ কিভাবে হইতেছে? এবং তুমি মরলে যে জানাজা পড়াবে, এই ওলামারাই পড়াবে, এই ওলামারা পড়াবে, প্রফেসররা পড়াবে না। তুমি বললে ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছ, ওলামাদেরকে কতল করতে চাইতেছ, তো রাশিয়ার কমিউনিস্টের মতো হয়ে গেল। রাশিয়ার কমিউনিস্টরা ওলামায়ে কেরামকে কতল করছিল, আর দ্বিতীয় এই লোকগুলোকে পাওয়া গেল। অথচ জানাজা কে পড়াবে? ওলামারা পড়াবে। তোমার সন্তানাদি যে হালাল দাদা হইতেছে, তোমার সন্তানাদি হারাম দাদা হইতেছে না, এখানে ওলামাদের অবদান আছে। তুমি যে টুপি দাড়ি রেখে মুসলমান পরিচয় দিচ্ছ, এর পিছনে ওলামাদের অবদান আছে। কাজে কে একজন বয়ান দিল জাল হাদিস, তার বয়ান শুনে তুমি ওলামা বিদ্বেষী হয়ে গেলে। একজন জাল হাদিস বয়ান করলো যে যারা দিনের কাজ করে বিনিময় নেয়, বেশ্যারা তাদের আগে বেহেশতে যাবে, তাদের নেতায় এই বয়ান করছে। অথচ আপনি যে কোনো হাদিস বিভাগে তাকি করেন, এটা হাদিস কিনা, হাদিস না, এটা জাল হাদিস। তোমার নেতার এতটুকু এলেম নেই যে কোনটা জাল হাদিস আর কোনটা সহি হাদিস, পার্থক্য করে সহিটা বলবে, এই সহি কথা বলার মতো যোগ্যতা তোমার নেতার মধ্যে নেই। তুমি যার পূজা করতেছ, তুমি যার ব্যক্তি পূজা করতেছ, যার পূজা পূজা করতে যায় ওলামা বিদ্বেষী হয়েছ, তোমার নেতার সেই এলেম নেই। উনি তো জাল হাদিস বয়ান করে, যত ভিত্তিহীন কথা এই ভিত্তিহীন কথা বয়ান করে। দেশে তো বাতিল তফসির, তফসির কারকরা মানা করছে যে এই আয়াতের এই তাফসির করা যাবে না, উনি সেই তাফসির করেন। আর তাকে তুমি মনে করতে তো মুস্তাহিদ হয়ে গেছে, এত বড় আলেম আর এই জামানায় নেই। সব গুমরাহি গুমরাহি। বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, বাংলাদেশ না পুরা দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম একমত, পুরা দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম একমত যে এই লোকের সহি এলেম নেই। এ লোক আবল তাবল বয়ান করে। এই জন্য যারা ওলামায়ে কেরামের সাথে আছে তারা দাবি করে যে আমরা ওলামাদের সাথে জড়িয়ে আছি, আমরা তাদের কথা মতো চলি। আমরা ওলামায়ে কেরামের সাথে জড়িয়ে আছি, আমরা তাদের ডিরেকশন মতো চলি। আর যারা এই নেতার কথা শুনে ওলামা বিদ্বেষী হয়েছে তারা কি বলে? তারা কিন্তু একথা বলে না যে আমরা ওলামাদের সাথে আছি। তারা বলে আমাদের সাথেও ওলামা আছে, আমাদের সাথেও ওলামা আছে। এই কথার মধ্যে গন্ধ পাওয়া দেখতেছে যে ওই ওলামাগুলো তোমাদের গৃহপালিত ওলামা, তোমরা টাকা পয়সা দিয়ে কিনছো ওদেরকে, তোমরা টাকা পয়সা দিয়ে ওইগুলো খরিদ করছো, ওইগুলো লুভি, ওইগুলো কোনো মুআমালা মুআশারা নেই, ওইগুলো হালাল হারাম চিন্তা করে না, তোমাদের টাকায় তারা বিক্রি হয়ে গেছে, ওরা তোমাদের সাথে আছে, তোমরা ওলামাদের সাথে নেই। এই জন্য এই ভয়ঙ্কর গ্রুপ ওলামা বিদ্বেষী ভয়ঙ্কর গ্রুপ, আল্লাহ এদের থেকে আমাদের সবাইকে রক্ষা করেন, আমাদের ইমানকে হেফাজত করেন। কারণ ওলামাদের প্রতি বিদ্বেষ মানে সরাসরি রসুলের প্রতি বিদ্বেষ। ওলামা কারা? রসুলের ওয়ারিশ। তো ওয়ারিশকে আপনি দেখতে পারেন না, এটা দেয় পড়বে কোথায়? রসুলের উপরে। আপনি রসুল বিদ্বেষী হয়ে গেলেন, রসুল বিদ্বেষী হয়ে আপনি দিনের উপর টিকে থাকবেন আর আপনি তাবলিগ করবেন, কোন তাবলিগ হবে না, এটা সব ব্যক্তি পূজা হবে। এক ব্যক্তির গুণ কীর্তন হবে, এক ব্যক্তির প্রশংসা হবে সারাদিন, তার প্রশংসা, উনি অমুক বংশের লোক, তমুক বংশের লোক, অমুক সমুক, এই ফালতু আলোচনা দিনের কোন কাজই হইতেছে না এবং হবেও না। এই গ্রুপ দ্বারা আল্লাহ যদি এই ঘটনা না ঘটাইত তাহলে এই তবলিগ দ্বারা কি তৈরি হইতেছিল? যে তবলিগ চলতেছিল এর দ্বারা তো ওলামা বিদ্বেষী লোক তৈরি হইতেছিল। আল্লাহ তাআলা এটা ব্রেক করে দিচ্ছেন, ব্রেক করে দিয়ে যারা ওলামা বিদ্বেষী এদেরকে আলাদা করে দিচ্ছেন, যাও তোমরা আলাদা হয়ে দাও, তোমরা আলাদা হয়ে দাও। আর যারা সত্যিকার মুসলমান, সত্যিকার নবী প্রেমিক, তারা ওলামাদের সাথে জুড়ে আছে। যারা নবী প্রেমিক, তারা সত্যিকার দিন চায়, যারা ব্যক্তি পূজারী না, তারা হক্কানি ওলামায়ে কেরাম, পুরা দুনিয়ার হক্কানি ওলামায়ে কেরাম যা বলতেছে সেটা মানতেছে। ইন্ডিয়ার বিভিন্ন মাদ্রাসা থেকে, বড় বড় মাদ্রাসা থেকে কিতাব পত্র লেখা হয়েছে তাদের নেতার ভুলের ব্যাপারে, তাদের নেতা কোরআন হাদিসের কোন কোন তাফসিরে ভুল করছে এর উপরে বই লেখা হয়েছে। আমার জানা মতে এ পর্যন্ত 20খানা বই লেখা হয়েছে, 20 জায়গা থেকে 20খানা বই লেখা হয়েছে, যে বইগুলো ঢাকার বারিধারা মাদ্রাসা থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। বারিধারা মাওলানা নূর হোসেন কাসেমী সাহেবের মাদ্রাসা থেকে এই বইগুলো বাংলা করা হয়েছে। আপনারা এই বইগুলো পড়েন, আর দেখেন তার দেশের আলেমরা, তার আশেপাশের আলেমরা তার ব্যাপারে কি মন্তব্য করছে। খালি একথা মনে করেন না যে বাংলাদেশের ওলামারা ওনার বিরুদ্ধে, পুরা দুনিয়ার ওলামারা ওনার বিরুদ্ধে। আমি কয়েকদিন আগে ওমরা সফরে গেছিলাম, জেদ্দায় আমার বয়ান হয়েছে, মক্কা শরীফ বয়ান হয়েছে, মদিনা শরীফ বয়ান হয়েছে, সব জায়গার ওলামায়ে কেরামের সাথে আমার কথাবার্তা হয়েছে। তারাও ভীষণ নারাজ যে এই লোকটা তবলিগকে ধ্বংস করে দিল, তবলিগকে ধ্বংস করে দিছে। এই লোক ইহুদিদের দ্বারা পরিচালিত, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমার ওই বয়ানগুলো আপনারা দেখতে চাইলে ওয়েবসাইটে দেখবেন, জিদ্দায় কি বয়ান হয়েছে, মদিনায় কি বয়ান হয়েছে, দেখেন। যাই হোক, ওলামাদেরকে বাদ দিয়ে কোন দিন হইতে পারে না, বদ্দিন হইতে পারে, ইমান নষ্ট করে যেতে পারে, দিন হইতে পারে না। এই জন্য আমরা ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকি, তাদের থেকে দিন শিখি, তাদের থেকে বাপ মায়ের হক শিখি, তাদের থেকে বিবির হক শিখি, তাদের থেকে সন্তানের হক শিখি। বিবির হক আছে, বিবির শুকরানা কি, সুন্দরী বিবি আপনি পাইলেন আর খুব আলহামদুলিল্লাহ বললেন, এতে কি শুকরিয়া আদায় হবে? কখনো না। তাকে দিন শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, ঘরে তালিম করে করে বিবিকে দিন শিখাইতে হবে। আমার লেখা কিতাব সুন্না প্রত্যেকে নিজের ঘরে রাখতে চেষ্টা করেন, কিতাব সুন্না। এই একটা কিতাব তালিম করলে আশা করা যায় মোটামুটি দিনের সব বিষয় জানা হয়ে যাবে। কিতাব সুন্না এটা ঘরে অল্প অল্প করে তালিম শুরু করেন, বিবিকে দিন শিক্ষা দেওয়া, এটা হলো বিবির এক নম্বর শুকর গুজারি। বিবিকে পর্দায় রাখা, চাকরিতে না পাঠানো, তারা মানুষ তৈরির কারখানা, তারা আল্লাহওয়ালা তৈরি করার কারখানা, তাদেরকে চাকরিতে পাঠাইবেন তো তাদের থেকে আর আল্লাহওয়ালা পয়দা হবে না, কাজের বোয়ার কাছে আল্লাহওয়ালা তৈরি হবে না, কাজের বোয়ার কাছে আল্লাহওয়ালা তৈরি হবে না। আপনার ছেলেবেলে কোথায় বড় হইতেছে? আপনার বিবি যদি চাকরিতে থাকে আপনার ছেলেবেলে কোথায় বড় হইতেছে? বক্তব্য তো দিবেন 7 বছর বয়স হলে, এই 7 বছরে কি শিখতেছে? এই জন্য তাদেরকে এই মানুষ তৈরির কাজ তাদেরকে দিয়ে নেওয়া, অর্থাৎ 2 নম্বর শুকরানা হলো তাদেরকে দিয়ে নিজের ছেলে মেয়েকে, মহল্লার ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার কাজ নেওয়া, মানুষ তৈরি করার কাজ নেওয়া। সরকার তো কয়েকদিন পরপর থানা বাড়াইতেছে, সরকার কয়েকদিন পরপর থানা বাড়াইতেছে, 2-3 দিন আগেও দেখলাম আরো 3টা থানা বাড়াইছে। এরপরে মনে হয় বাড়ি বাড়ি থানা দিবে, কিন্তু খোদার কসম এই থানা বাড়ায় আর র্যাব বাড়ায় আপনি দুর্নীতি দমন করতে পারবেন না। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসে, আল্লাহর দিন না আসে, তো থানা বাড়ায় আর র্যাব বাড়ায় কেয়ামত পর্যন্ত দুর্নীতি দূর করা যাবে না। থানা তো কত বাড়ানো হয়েছে, কি ফায়দা হয়েছে? থানায় যদি আল্লাহ না করুক দুর্নীতির আখড়া হয়ে যায় তখন কি হবে, তখন কি হবে? এই জন্য ভাই ওইটা সহি লাইন না, সহি লাইন হল মহিলাদেরকে, মা বোনদেরকে, স্ত্রীকে কাজে লাগাইতে হবে, বাচ্চাদেরকে দিনই তালিম দেওয়ার, দিনই তালিম দেওয়ার। তাহলে ছেলেপেলে আল্লাহওয়ালা হয়ে বড় হবে, আল্লাহওয়ালা হয়ে বড় হবে, ওই ছেলে জীবনও চুরি ডাকাতি করবে না, হাইজাকারি করবে না, বাপমার নাফরমানি করবে না। আজকাল পত্র পত্রিকায় কত ঘটনা আসতেছে, বাপমাকে মেরে ফেলতেছে, পুলিশের মেয়ে পুলিশ অফিসারকে মেরে ফেলতেছে, এমপির ছেলে এমপি কে গুলি করতেছে, পত্রিকা আসতেছে, কেন হয়েছে? এরা ছোট কালে কোরআন পায় নাই, এরা মায়ের থেকে তালিম পায় নাই, এই জন্য বিবির শুক্রানা হলো এই, তাকে মানুষ তৈরির কাজে লাগাইতে হবে, চাকরিতে লাগানো যাবে না। আর তিন নম্বর শুক্রানা হলো তাদের মহিলা মহলে, মহিলা মহলে তারা যেন দিনের আলোচনা করতে পারে, দিনের তালিম দিতে পারে, এই কাজে লাগাইতে হবে। এখন তো মহিলারা এক জায়গা হলে কিসের আলোচনা হয়? অলংকারের আলোচনা। কার অলংকার কোন জায়গার থেকে আনা হয়েছে? কারটা সৌদি আরবটা আসছে, কারটা ব্যাংকক থেকে আসছে, কারটা ভালো হয়েছে, অলংকারের আলোচনা হয়। অথবা রাজনৈতিক আলোচনা হয়, কোন নেতা কি কইল, এই রাজনৈতিক আলোচনা হয়। অথবা গীবত হয়, গীবত, হ্যাঁ, কার মেয়ে কি করলো, কোন ছেলের সাথে গেল, কার হাত ধরে বেরোয় গেল, এই আলোচনা হয়। কোন কাজের আলোচনা হয় না, যেহেতু আমরা আমাদের বিবিদেরকে দিন শিখাই নেই, এই জন্য সবাইগুলো বেকার নষ্ট করতেছে, এটা বন্ধ করতে হবে। তারা একত্র হইলে দিনের আলোচনা হবে, কোন কাজে মহিলারা একত্র হইলে দিনের আলোচনা হবে, সুরার মস্ক হবে, নামাজ পড়ার তরিকা কি, নামাজ পড়ার তরিকা নিয়ে আলোচনা হবে, স্বামীরা দিনদার হয়েছে কিনা, স্বামীরা ওলামাদের সহবতে যায় কিনা, স্বামীরা দাড়ি রাখছে কিনা, স্বামীরা হজ উমরা করছে কিনা, এইসব আলোচনা হবে, গীবত শিকায়ত হবে না। কিন্তু এর জন্য আগে তাদেরকে তৈরি করতে হবে। একটা কথা প্রসিদ্ধ আছে যে মহিলাদের পেটে কথা হজম হয় না, এটা কথা প্রসিদ্ধ আছে, এটাকে দোষ হিসেবে নেওয়া হয়, এটা মহিলাদের একটা দোষ, কিন্তু মূলত এটা একটা গুণ। কেমনে? এই গুণটা আল্লাহ তাদেরকে এই জন্য দিছে, তাদেরকে আপনি আমি যা শিখাবো ওই যে পেটে কথা হজম হয় না ওইটা বলার জন্য ব্যস্ত হয়ে যাবে, ওটা ছেলেপিলেকে শিখাইবো, পাশের লোকজন ছেলেপিলেকে ডেকে শিখাইবো, মহিলাদেরকে ডেকে শিখাইবো, ওই পেটে কথা হজম হয় না, পেটে কথা হজম হয় না, আপনি দিনে যা শিক্ষা দিবেন ও ওইটা বলে বেড়াবে, আর দিনের খুব প্রসার হবে। ওটা তো গুণ ছিল, কিন্তু আমরা তাদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে ওইটা এখন দোষে পরিণত হয়ে গেছে, উল্টা তাদেরকে দোষারোপ করা হইতেছে, আল্লাহ হেফাজত করুক। এই জন্য স্ত্রীর শকর গুজারি কি, তাকে পর্দায় রাখা, তাকে চাকরিতে না পাঠানো এবং তাকে দিনের তালিম দেওয়া, সন্তানদেরকে তালিম দেওয়ানো, মহিলা মহলে দিনের আলোচনা করানো, এগুলো স্ত্রীর শুকরানা। মুখে আলহামদু বললে পুরা শুকর গুজারি হবে না, কাজে পরিণত করতে হবে, এই কাজগুলো করতে হবে। আর সন্তানের শুকর গুজারি কি, সন্তানের শুকর গুজারি সন্তানকে সুন্দর নাম রাখতে হবে, আরবি নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রহমান, সুন্দর নাম রাখতে হবে, তাকে দিনই তালিম দিতে হবে। আমাদের প্রিয় নবী বলেন বাপের সন্তানকে অনেক কিছু দিতে পারে, কিন্তু কোরআন সুন্নাত তালিম যদি দেয়, এটা এত বড় জিনিস দেওয়া হবে, এর থেকে বড় কিছু দেওয়ার নেই, বাপে এর থেকে বড় কিছু সন্তানকে দিতে পারবে না। যদি কোরআন সুন্নাহ শেখায়, দিনই তালিম দেয়, তাহলে সন্তানকে দিনই তালিম দিতে হবে। তিন নম্বর হক, তাকে মুসলমান হিসেবে চলার সুযোগ দিতে হবে, আল্লাহর হুকুম মতো, নবীদের তরিকা মতো চলতে পারে, এইভাবে তাকে গড়ে তুলতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ দিতে হবে। আজকাল বাপ মাই কয়, এই তুই এত আগেতে দাঁড়িয়ে রাখছস কেন, তোর তো কেউ মেয়ে দিবে না। বাপ মাই উল্টাটা কইতেছি, বাপ মা আরো সাহস দিবে, তুই খুব ভালো করছিস, তুই পয়সা শুরু বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, ইনশাল্লাহ খুব আল্লাহওয়ালা মেয়ে পাবি, তুই আল্লাহওয়ালা মেয়ে পাবি। কোন বেহুদা বাজারি মেয়ে তোর কেসমতে আসবে না, এই দাড়ি রসিলায় কোন ফালতু মেয়ে তার কাছে আসবে না। উৎসাহ দেওয়া উচিত, বাপা উল্টা করছে। এই জন্য তিন নম্বর হক হলো তাকে মুসলমান হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিতে হবে, জামাতে আসার জন্য নিজের সাথে করে জামাতে আনতে হবে, নিজের সাথে করে ওলামাদের মজলিসে নিয়ে যেতে হবে, নিজের সাথে করে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে নিয়ে যেতে হবে, এবং সর্বোপরি তারা যেন আমাদের মৃত্যুর সময় আমাদেরকে কালেমার তালকিন করতে পারে, আমাদের পাশে পাশে সূরা ইয়াসিন পড়তে পারে, আমাদের জানটা আসানের সাথে বের হয়ে যায়, হ্যাঁ এই ব্যবস্থা করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের জানমাল, আমাদের ইজ্জত আওলাদ, আমাদের ছেলে পেলে, আমাদের মাল দৌলত, এগুলো সব দিনের সাহায্য করার জন্য, ভোগ বিলাসের জন্য না। আমাদের জানমাল ইজ্জত আওলাদ ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাস জান্নাতে হবে, এগুলো আল্লাহ দিনকে কায়েম করার জন্য, আল্লাহ দিনে সাহায্য করার জন্য। কাজে আপনি আমি আমাদের ছেলেদেরকে এমন ভাবে বড় করব, এমন ভাবে গড়ে তুলব যেন সে দিনের কাজ করতে পারে, দিনের দাওয়াত দিতে পারে, দিনের তালিম করতে পারে, মানুষকে শিখাইতে পারে, বা ইমান কাকে বলে, নামাজ কাকে বলে, পর্দা কাকে বলে, বাপ মায়ের হক কি, এগুলো যেন সে অন্যকে শিখাইতে পারে, তার দ্বারা দিনের নুসরত হয়, তার দ্বারা অমুসলমানরা ইসলাম পায়, অমুসলমানরা হেদায়ত পায়, মুসলমানরা হেদায়ত পায়, সমাজ সুন্দর হয়ে যায়, এই দিনের সাহায্য করার নিয়তে তাদেরকে দিনের তালিম দিতে হবে, তাহলে সন্তানের হক আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ পড়লে হক আদায় হবে না। অনেকে বাড়ি করে তো বিল্ডিং এর গায়ে লিখে রাখে, হাদা মিন ফাজলে রব্বি, লিখে রাখে এই বিল্ডিংটা আমার রবের মেহরবানি, আমার পরওয়ারদিগারের মেহরবানি, এটা আয়াতের এক অংশ, ওর পরে যা আছে তা লেখে না, এর পরে আছে হা আশকুরু আম আকফুরু, এই বিল্ডিং আল্লাহ আমাকে কেন দিছে, আমি কি আল্লাহ শুকর আদায় করি না নাশুকরি করি, এটা আল্লাহ দেখবেন, এটা ওই একই আয়াতে, হাযা মিন ফাযলি রব্বি আশকুরু আম আকফুরু, কিন্তু ওইটুক কিন্তু কেউ লেখে না, আমি কাউকে এক্স পর্যন্ত লিখতে দেখি নাই। বাড়িতে আল্লাহ শুকর আদায় করতে হবে, ঘরের ভিতরে তালিম হইতে হবে, ঘরের ভিতরে ইবাদত হইতে হবে, ঘরে আপনি টেলিভিশন চালাইলেন তাহলে ঘরের নাশুকরি করলেন, ঘরের ভিতরে মাহফিল হইতে হবে, একদিকে ওলামাদের সামনে পুরুষরা থাকবে আর ভিতরে মহিলারা থাকবে, প্রত্যেকের ঘরের ভিতরে দিনই মাহফিল হইতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, সব নামাজ মসজিদে না, কিছু নফল নামাজ ঘরে পড়তে হবে, তখন যে এই ঘর আল্লাহ আপনাকে দিছে আপনি শুকর আদায় করেন না নাশুকরি করেন, ওই পরীক্ষায় আপনি আমি পাশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।